ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা, আজ 3রা নভেম্বর 2017 শুক্রবার। বাংলাদেশ এবং ভারতে এখন রাত আর ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সেলিম হোসেন আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশে যে রোহিঙ্গারা এসেছেন তাদের মধ্যে এ পর্যন্ত 29,000 এতিম শিশু রয়েছে বলে শনাক্ত করা গেছে।
আর এই রোহিঙ্গা নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের সাক্ষাৎকার রয়েছে।
And I'm sure, you know, with Myanmar we have really good relationship. This also we believe we'll be able to resolve this, and I believe that the, you know, the Myanmar's government will see sense in taking them back.
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
বিজেপিতে শুক্রবার যোগ দিলেন প্রাক্তন তৃণমূল নেতা মুকুল রায়।
বিশ্ব সংবাদ সবার আগে।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে সিরিয়া এবং তার মিত্ররা সিরিয়ার পূর্বাঞ্চলের দিওর এল জোর শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইসলামিক স্টেট দলের কাছ থেকে দখল করে নিয়েছে। সিরিয়ার সামরিক সূত্র রয়টারকে জানিয়েছে যে দায়েশ সন্ত্রাসী সংগঠন, যা আরবিতে ইসলামিক স্টেট বলা হয়, তাদের কাছ থেকে সিরিয়ার সেনাবাহিনী মিত্রবাহিনীর সহযোগিতায় দিওর এল জোরের নিয়ন্ত্রণ দখল করেছে। সিরিয়ার পূর্বাঞ্চলের বৃহৎ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ শহর দিওর এল জোরই সিরিয়ার তেল উৎপাদনের কেন্দ্রস্থল। হোয়াইট হাউসের উপদেষ্টা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প জাপানে বক্তব্য রাখার সময় বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত বিষয়ক চাকরিতে মহিলাদের সংখ্যা যে কমে গিয়েছে তা বাড়ানোর জন্য দেশের মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম এশিয়া সফরের মাত্র 2 দিন আগে তিনি জাপান সফর করছেন। মিস ট্রাম্প বলেন, উচ্চ প্রযুক্তি বিষয়ক অর্থনীতিতে মহিলাদের সংশ্লিষ্টতার বিষয়ে আরও সাহায্য সহযোগিতার প্রয়োজন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের উদ্যোগে অনুষ্ঠিত এমন এক সমাজ গড়ে তোলা যেখানে মহিলারা মহিমায় উজ্জ্বল, এই শীর্ষক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য ইভাঙ্কা ট্রাম্প আমন্ত্রিত হয়ে জাপান সফর করছেন। সমালোচকেরা অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী আবে 5 বছর ধরে ক্ষমতায় রয়েছেন, কিন্তু মহিলাদের উন্নতির জন্য তিনি খুব সামান্যই কাজ করেছেন। ব্যবসা ক্ষেত্রে মহিলা নির্বাহীর সংখ্যা সেখানে 4% নিচে এবং মহিলা বিধায়কের সংখ্যা 14%। কর্মক্ষেত্রে মহিলাদের আরও অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য প্রেসিডেন্ট আবে ওমেনোমিক্স নামের এক কর্মসূচি শুরু করেছেন। বাংলাদেশে নতুন করে যে 6,500 রোহিঙ্গা আশ্রয়প্রার্থী অনুপ্রবেশ করেছে তাদের মধ্যে এ পর্যন্ত 29,022 জন এতিম ও সর্বহারা রোহিঙ্গা শিশুকে সমাজসেবা দফতর শনাক্ত করেছে। এ বিষয়টি নিয়ে ঢাকা থেকে আমির কসরুর বিস্তারিত রিপোর্ট।
এদের মধ্যে রয়েছে 600 কন্যা শিশু, যাদের দেখভাল করার মতো কোনো ঘনিষ্ঠ আত্মীয় স্বজন নেই। সমাজ কল্যাণ দপ্তর 48 কোটি টাকা ব্যয়ে এইসব এতিম শিশুদের জন্য সেফ জোন হিসেবে একটি শিশু পল্লী নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ সম্পর্কে স্থানীয় একজন সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, এদিকে ইউনিসেফ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের গত সপ্তাহের জরিপের ভিত্তিতে শুক্রবার প্রকাশিত এক নিবন্ধে বলেছে, রোহিঙ্গা শিশুদের মধ্যে 7.5% পুষ্টিহীনতার পর্যায়ে এমন নিচে নেমেছে যা জীবনের জন্যই ঝুঁকিপূর্ণ। আর গত মে মাসের তুলনায় এখন রোহিঙ্গা শিশুদের পুষ্টিহীনতার পর্যায়ে অর্ধেকে নেমে এসেছে বলে ইউনিসেফ বলছে। ইউনিসেফ এই পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করছে এবং অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচকে 25 ধাপ এগিয়ে বিশ্বের 144টি দেশের মধ্যে বাংলাদেশ 47তম অবস্থানে উঠে এসেছে। WEF এর 2017 সালের সূচকে এই বড় অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। এ সম্পর্কে জহুরুল আলমের রিপোর্ট।
সংস্থাটি 2017 সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্যের সূচকের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 72 নম্বরে এবং 2006 সালে ছিল 115টি দেশের মধ্যে 91তম অবস্থানে। অর্থনীতিতে অংশগ্রহণ, শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা প্রাপ্তি এবং রাজনৈতিক ক্ষমতায়নে এই চার মাপকাঠিতে নারী পুরুষের বৈষম্য বিবেচনা করে এই প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবার উপরে রয়েছে। ওই সূচকে আঞ্চলিক ক্ষেত্রে ভারতের অবস্থান 108, মালদ্বীপের 106, শ্রীলঙ্কার 109, নেপালের 111 এবং পাকিস্তান 143 নম্বরে। বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচকে শীর্ষ তিন স্থানে আছে যথাক্রমে আইসল্যান্ড, নরওয়ে এবং ফিনল্যান্ড। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার নারীরা সবচেয়ে বেশি ভয়াবহতার মধ্যে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে সন্ত্রাসী হামলার জোরালো সম্ভাবনার কথা জানিয়েছে অস্ট্রেলিয়ার বৈদেশিক সম্পর্ক এবং বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়। এ সম্পর্কে জহুরুল আলমের আরেকটি রিপোর্ট।
অস্ট্রেলিয়ার নাগরিকদের উদ্দেশ্য করে বলা হয়, যদি একান্ত প্রয়োজনে বাংলাদেশে সফরে যেতেই হয় তাহলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে, চোখ কান খোলা রেখে বিকল্প প্রস্তুতি ভেবে রাখতে হবে। বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়, যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এতে বলা হয়েছে, আততায়ীরা পশ্চিমা দেশের নাগরিকদের টার্গেট করতে পারে। ভ্রমণকারীদের তার অবস্থানকালীন নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়ে সম্ভব হলে ভ্রমণের পরিকল্পনা বাতিলেরও পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
এ সপ্তাহের প্রথম ভাগে নিউ ইয়র্ক শহরে 29 বছর বয়সে সাইফুল্লাহ সাইপভ ট্রাক চালিয়ে যে সন্ত্রাসী আক্রমণ চালায় তাকে ইসলামিক স্টেট তাদের একজন বলে দাবি করেছে। সন্ত্রাসী দলের সাপ্তাহিক সংবাদপত্র আল নাবায় বলা হয়েছে, হামলাকারী তাদের এক সৈনিক। তবে তাদের দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ তারা দেয়নি। সাইপভ যুক্তরাষ্ট্রের ডাইভার্সিটি কর্মসূচির মাধ্যমে এদেশে এসেছিলেন। তার বিরুদ্ধে মঙ্গলবার নিউ ইয়র্ক শহরে বাইসাইকেল চালানোর পথে ভাড়া করা ট্রাক চালিয়ে অতর্কিতে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত অনেক কটি সন্ত্রাস সংশ্লিষ্ট অভিযোগ আনা হবে। ওই আক্রমণে 8 জন প্রাণ হারান এবং আরও অনেকে মারাত্মকভাবে আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের কজন শীর্ষস্থানীয় রিপাবলিকান সেনেটর বলেছেন যে ড্রিমার্স নামে খ্যাত অর্থাৎ অপ্রাপ্তবয়সী অভিবাসী যারা বাবা মায়ের সঙ্গে এদেশে অবৈধভাবে এসেছিলেন তাদের বিষয়ে সরকার কোনো আইন পাশ করবেন না। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প রাজি হয়েছেন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সন্ধ্যায় ভারতের দিল্লিতে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা নেতা মুকুল রায়। এ সম্পর্কে গৌতম গুপ্তের রিপোর্ট।
দিল্লিতে সাংবাদিক বৈঠকে মুকুল বললেন, বিজেপির সঙ্গে জোট বেঁধেই তো 1998 এবং 1999 সালে কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় মুকুলের মন্তব্য, বিজেপির সাহায্য ছাড়া তৃণমূল আজ এতটা উপরে উঠে আসতে পারত না। মুকুলের আরো দাবি, বিজেপি একটি ধর্ম নিরপেক্ষ দল। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মুকুলই দলের মুখ হবেন বলে রাজনৈতিক মহলের ধারণা। রাজ্যে বিজেপির বুথ ভিত্তিক সংগঠন গড়ে তুলতে মুকুল সাহায্য করবেন বলেই ইঙ্গিত। তিনি এও বলেছেন, পঞ্চায়েত নির্বাচনে তো বটেই, 2021 রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। আগামী 10 নভেম্বর কলকাতায় বিজেপির জনসভায় মুকুল রায় হবেন সভার মুখ্য বক্তা। মুকুল বিজেপিকে এগোতে সাহায্য করবেন বলেই আশা বিজেপি নেতৃত্বের। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিজেপির পুরনো জোটসঙ্গী শিবসেনাকে জোট থেকে ভাঙিয়ে আনতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে গৌতম গুপ্তের আরেকটি রিপোর্ট।
দেশজুড়ে বিভিন্ন আঞ্চলিক দলকে নিয়ে জোট গঠনের জন্য তৃণমূল নেত্রীর প্রচেষ্টায় এটি কিন্তু অত্যন্ত বড় পদক্ষেপ। বিজেপিরই পুরনো সঙ্গী এবং এখনও মহারাষ্ট্র সরকারের শিবসেনা ও বিজেপি জোট সঙ্গী, সেই শিবসেনাকে টেনে আনতে পারলে তা অত্যন্ত উল্লেখযোগ্য সাফল্য হবে। কলকাতায় যখন তৃণমূলের দল ভাঙিয়ে মুকুল রায়কে দলে টেনে নিল বিজেপি, ঠিক তখনই আবার বিজেপি দল ভাঙতে উদ্যোগ নিলেন তৃণমূল নেত্রী। দেশের রাজনীতিতে রীতিমতো আলোড়নের সূচনা সন্দেহ নেই। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগান কর্তৃপক্ষ শুক্রবার নিশ্চিত করেছেন যে তারা নিরাপত্তাজনিত কারণে দেশটিতে হোয়াটসঅ্যাপ সহ সামাজিক মাধ্যমের অন্যান্য পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। আফগান টেলিফোন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এক কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে সামাজিক মাধ্যমে ব্যবহার করে যোগাযোগের নানা উপায় 20 দিনের জন্য তারা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। জাতিসংঘের সর্বসাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে গত 25 বছরে শিশু মৃত্যু রোধে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। আর এখন রয়েছে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রে মোহাম্মদ জিয়াউদ্দিনের সাক্ষাৎকার। মিয়ানমার থেকে গত মাস দুয়েকের মধ্যে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় 6 লক্ষ। এই সংকটের আশু সমাধানের পথ পরিষ্কার নয় এখনও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রোহিঙ্গা শরণার্থীদের বাস্তব অবস্থা জানতে মিয়ানমার এবং বাংলাদেশ সফর করছেন। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান এবং রোহিঙ্গা সংকটের নানা দিক নিয়ে ভয়েস অব আমেরিকার সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি এই সংকটকে জাতিগত পরিচ্ছন্নতা অভিযান আখ্যা দেন।
ইট ইজ ডেফিনেটলি এথনিক ক্লিনসিং। দ্য প্রোগ্রাম অফ এথনিক ক্লিনসিং হুইচ স্টার্টেড অন দ্য 25th of August হ্যাজ বিন অফ ফিনোমিনাল প্রপোর্শনস এন্ড ইট টেন্ডস টু It tantamounts to actually genocide. It is possibly one of the darkest chapter in human history. And in this strategic pre-planned program has led to the death of thousands of people, men, women and children. Thousands of women raped and dishonored. And hundreds of thousands of people fleeing bullets, baton, and bludgeons to crossing over to next door neighbor.
তিনি বলছিলেন এটি নিঃসন্দেহে জাতিগত শুদ্ধি অভিযান। 25 আগস্ট থেকে শুরু হয় এটি, আর পরে খানিকটা সেটি গণহত্যার রূপ নেয়। এটি সম্ভবত ইতিহাসের জঘন্যতম অধ্যায়ের একটি হয়ে রইবে। এই পূর্ব পরিকল্পিত অভিযানে হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে, যার মধ্যে রয়েছে নারী, পুরুষ, শিশু। নারী ধর্ষণ করা হয়েছে, অকথ্য অত্যাচার করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছে বাংলাদেশে। রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের সাহায্য চায় কিনা, এ প্রশ্নে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন,
Myanmar nationals whom we call Rohingyas who are there in Bangladesh at the moment, and this number of people within a span of 2 months arriving has created a big hit in our economy, and obviously we have to look after them, to feed them. The international community has been very kind with humanitarian assistance. They have been flowing in. And United States, of course, has been one of the largest contributors.
তিনি বলেন, আপনারা জানেন প্রায় 6 লক্ষ মিয়ানমারের নাগরিক, যাদেরকে রোহিঙ্গা বলা হয়, তারা বাংলাদেশে। এই 2 মাসে এত মানুষ বাংলাদেশে আসার কারণে আমাদের অর্থনীতির উপর চাপ পড়েছে। তাদেরকে আমাদের দেখভাল করতে হচ্ছে, খাওয়াতে হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় দয়া করে সহায়তা করছে, যুক্তরাষ্ট্র অবশ্যই বিশাল সহায়তা করছে। $10,40,00,000 ইতিমধ্যেই সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এটি অব্যাহত থাকবে বলে আমি আশা করছি। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নাকি বাংলাদেশি, তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে মিয়ানমারের পক্ষ থেকে, সেটি ভুল কিনা, এমন প্রশ্নে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, রোহিঙ্গারা হচ্ছেন মিয়ানমারের নাগরিক, তাদেরকে বাংলাদেশি বলাটা ভুল।
Yes, of course. How, you know, Bangladesh nationals, Bangladesh is a country which is doing very well. As you very well know that, you know, there are among the least developed countries, we are one which is on a takeoff stage. And we have wonderful economic record, you know. So we are doing very well. So we don't believe our people would migrate or go off anywhere and settle in any other country, except if it is towards countries which would provide them a way of living which is far, 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 far better.
বলছিলেন অবশ্যই। আপনি কিভাবে জানেন যে তারা বাংলাদেশি? বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে অত্যন্ত ভালো করছে, ফলে আমাদের দেশের মানুষ অভিবাসী হয়ে অন্য দেশে যাবে তেমনটি আমার মনে হয় না। অসহায় রোহিঙ্গা শরণার্থীদেরকে মানবিক ও মানবাধিকার সহায়তা দেওয়ার চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন 15 নভেম্বর মিয়ানমার সফর করবেন। মিয়ানমারের গণতন্ত্রায়নের বিষয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে কথা বলার কথা থাকলেও সেখানে মূলত তিনি রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নোয়ার্ড বলেছেন, বৃহস্পতিবার তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংখ্যা শরণার্থী ও অভিবাসন বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী সাইমন হেন্সের সঙ্গে বাংলাদেশের কক্সবাজার যাচ্ছেন, যেখানে মূলত রোহিঙ্গা শরণার্থীরা অবস্থান করছে বিভিন্ন শিবিরে বা খোলা আকাশের নিচে এবং বনে বাদারে। বৃহস্পতিবার মিয়ানমারের নেত্রী অং সান সু চি উত্তর রাখাইন সফর করেছেন। 25 আগস্ট ওই অঞ্চল থেকেই সংকটের সূত্রপাত ঘটেছিল। রোহিঙ্গাদের একটি জঙ্গি গ্রুপ মিয়ানমার পুলিশের ওপর হামলা করলে রোহিঙ্গা গ্রামে শুরু হয় সেই সেনা অভিযান, এবং তারই প্রেক্ষিতে প্রাণ বাঁচাতে লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে চলে আসে, যা অব্যাহত রয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে এই সংকট নিরসনের বিষয়ে আলাপ আলোচনা করেছেন এবং দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী পরবর্তীতে বাংলাদেশ মিয়ানমার সমঝোতার আওতায় দৈনিক 150 থেকে 300 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত নেবে বলে সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রদূত জিয়াউদ্দিন আশা করেন, দুই দেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা এই সংকট নিরসনে অত্যন্ত সহায়ক হবে।
রোহিঙ্গাস অর দ্য মিয়ানমারিজ ন্যাশনালস, ইট ইজ অলওয়েজ প্রেফারেবল দ্যাট দে শুড গো ব্যাক টু দেয়ার ওন হার্থ এন্ড হোম ফ্রম ওয়্যার দে কেম। This is where they build their roots. So you'd like to go back to their roots. And for that, we need to have a proper climate over there, an environment. And I'm sure, you know, with Myanmar, we have really good relationship. I mean, this also we believe...
রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের তালিকা তৈরির কাজ করছে, এতে করে মিয়ানমারে ফেরত পাঠানোর কাজটি সহজ হবে। তিনি বলেন, দুই দেশের সরকার এই সংকট নিরসনে কাজ করছে, আলোচনা অব্যাহত রয়েছে, দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে এবং এই সংকট বাংলাদেশে আসা মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর মধ্যে দিয়েই নিরসন হবে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন কলিং শো আলাপন। আজকের বিষয়, নিউ ইয়র্কের সর্বশেষ সন্ত্রাসী হামলা এবং নিরাপত্তার শঙ্কা। এ নিয়ে আজ স্টুডিওতে রোকেয়া হায়দার এবং তাওহিদুল ইসলাম দুজনই আছেন। আপনাদেরকে আলাপন শুরু করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
ধন্যবাদ সেলিম। আসলে নিউ ইয়র্কে যে এই সবচেয়ে সন্ত্রাসী হামলা হলো অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, এবং এটাই আমাদের আলোকপাত করার সুযোগে আজকে। তো তাহিদ
জি আপা, এই বিষয়ে আমরা আলোচনা করব, এবং আমরা জানি স্বাভাবিকভাবেই এই বিষয়টিকে কেন্দ্র করে অভিবাসী কমিউনিটির মধ্যে এক ধরনের ভয় তো কাজ করছে। সেক্ষেত্রে আমরা জানার চেষ্টা করব আমাদের প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের কি অবস্থা,
বিশেষ করে নিউ ইয়র্কে যারা রয়েছেন, যেখানেই থাকুক বা এখানে যারা আমেরিকায় বসবাস করছেন তাদের কি ধারণা।
সেক্ষেত্রে আমি কি অতিথিদের পরিচয়
করি? অবশ্যই, আমাদের তো কয়েকজন অতিথি রয়েছেন সঙ্গে, তিনজন বোধহয়। তো তাহিদ, ওনাদের নাম বলে
আমরা যেহেতু নিউ ইয়র্কের ঘটনা, সেক্ষেত্রে আমরা নিউ ইয়র্ক থেকেই দুজন অতিথি নিয়েছি, এবং তারা হলেন সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান এবং সাপ্তাহিক ঠিকানার বার্তার সম্পাদক মিজানুর রহমান। এছাড়াও আমরা আরও একজন অতিথির সঙ্গে কথা বলবো, যিনি ফ্লোরিডা থেকে আমাদের সঙ্গে রয়েছেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্রা সুলতানা।
আচ্ছা, তো ওনাদের সাথে যোগাযোগ করা গেছে?
জি, আমরা দুজনকে এরই মধ্যে টেলিফোন লাইনে সংযুক্ত করতে পেরেছি, এবং আরেকজন নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন, কারণ তার সঙ্গে কথা
হয়েছে। যারা আছেন তারা
হচ্ছেন মিজানুর রহমান এবং চিত্রা সুলতানা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
অনেক ধন্যবাদ তৌহিদ এবং রোকেয়া হাদার, আপনাদের সাথে থাকতে পারি আমরা ভালো অনুভব করছি।
জি, এবং একই সঙ্গে জানিয়ে দিই শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই অনুষ্ঠানে চাইলেই আপনারা প্রশ্ন এবং মন্তব্য করতে পারেন। সেক্ষেত্রে ফোন নম্বরটি হচ্ছে 202-619-3062।
সরাসরি আমাদের স্টুডিওতে আপনারা যোগাযোগ করতে পারবেন, স্টুডিওতে এই নাম্বার 2026193062। তো তহিদ, আমরা আলোচনা শুরু করি।
জি আপা, আপনি অনুমতি দিলে আমি প্রথমেই মিজানুর রহমান আপনার কাছে যেতে চাই।
জি
জি, আমরা জানি এর মধ্যে যে হামলাকারী যিনি, তাকে চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আপনি যেহেতু বিষয়টি নিয়ে খোঁজ খবর রাখছেন, আপনি শুরু থেকে আমাদেরকে জানাবেন যে সেই জিজ্ঞাসাবাদের মধ্য থেকে আসলে কোনো ধরনের তথ্য কি এর মধ্যে বের হয়েছে?
হ্যাঁ, ইতিমধ্যেই আপনার কিছু তথ্য বেরিয়েছে। সেটা হলো যে এখানকার জিজ্ঞাসাবাদ যারা করছেন, হোমল্যান্ড সিকিউরিটি এবং আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছেন যে তার সাথে আইসের একটা সম্পর্ক আছে। এবং সর্বশেষ যে বিষয়টি মানে আরো উদ্বেগজনক, সেটা হলো তাকে যখন হসপিটালে ভর্তি করা হয় ম্যানহাটনের একটি হসপিটালে, সেই হসপিটালে জিজ্ঞাসাবাদ বা হসপিটালের কর্মকর্তাদেরকে বলেছে যে আমার শয্যার পাশে আইসের একটি পতাকা ঝুলিয়ে দাও,
আইসিসের পতাকা।
জি,
আইসিসের পতাকা ঝুলিয়ে দাও। তাতেই প্রমাণ হয় যে তার সাথে যে আইসিসের সম্পর্ক আছে সেটা অনেকটা পরিষ্কার,
মানে সে আইসিসের অনুগত, সেই জন্য অনুসারী, সেজন্য সেই কথা বলতে পারে,
সেজন্য সে এটা করতে পারে। এবং এছাড়াও যে ইতিমধ্যে আপনার গত দুই মাসে আপনার হোমল্যান্ড সিকিউরিটি সর্বশেষ যে তার রিলেটেড 90টি ভিডিও তার ওয়েবসাইটে তারা দেখেছে, এবং যেই ভিডিওগুলোর সাথে আইসিসের সম্পৃক্ততা রয়েছে এবং রিলেশন রয়েছে বলে তারা জানিয়েছে।
তার মানে সে এইসব ভিডিও দেখে এবং আইসিসের তথ্য উপাত্ত নিয়ে পড়াশোনা করেই উদ্বুদ্ধ হয়েছে, সে তার অনুপ্রেরণা পেয়েছে আইসিসের কাছ থেকে,
এই বিষয়টা অনেকটাই নিশ্চিতভাবে বলা যায় এখন।
জি, আমরা যেমনটা জানি যে এর আগেও একটি হামলার পরিকল্পনা নিউ ইয়র্কের সেটি বানচাল করে দেওয়া গেছে, এবং সেক্ষেত্রে আসলে যে তিনজন জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবারের পরিকল্পনাটি কেন আসলে সফল হলো, যেহেতু এখন দেখা যাচ্ছে যে ফেসবুকে প্রায় 90টির মতো ভিডিও রয়েছে?
আমি আপনাকে একটা জিনিস পরিষ্কারভাবে বলতে চাই, সেটা হলো যে আফটার 9/11 নৃশংস ঘটনার পর আমেরিকাতে আপনার 100টি এ ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়, যেটা হলো ট্রাকের মাধ্যমে, যেটা নতুন করে এদের একটা নতুন রুট বা নতুন একটা কৌশল তারা অবলম্বন করে।
হ্যাঁ, কোনো অস্ত্র না, গাড়িকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে,
অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। এবং সর্বশেষ যে ঘটনাটি নিউ ইয়র্কের ডাউনটাউনে ঘটলো, সেখানে দেখা যাচ্ছে যে 100তম হামলার পরিকল্পনা ছিল এটা, এবং এটাই সার্থক হয়েছে। এবং সেখানে সেই যে একটি ট্রাক ভাড়া করেছে, সেই নিউ জার্সিতে থাকতো, সেই নিউ জার্সি থেকে ট্রাকটি হোম ডিপোর একটা ট্রাক সে ভাড়া করেছে, ভাড়া করে ম্যানহাটনের ডাউনটাউনে এসে পথচারী বা সাইকেল আরোহী যারা যে রোড দিয়ে চলেন সেই রোড দিয়েই সেই তার ট্রাকটি চালিয়ে দিয়েছে। এতে করে আপনার 8 জন মারা গিয়েছে আপনারা জানেন, এবং 12 জন লোক আহত হয়েছে, এবং সর্বশেষ তার ট্রাকটি একটা স্কুল বাসের সাথে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরেই সেই আপনার দুটো ফেক পিস্তল, যেটা হলো জেনুইন আসল পিস্তল নয়, ফেক পিস্তল নিয়ে সে মানুষকে ভয় দেখাতে থাকে। তো যেই কথাটি বলছিলাম যে সেই এভাবে যেতে যেতে 50 ফুটের মতো চলে যায়, তারপরে ব্রায়ান ড্রাস নামে একজন পুলিশ তাকে গুলি করে এবং সে আহত হয় এবং তাকে ক্যাপচার করে হসপিটালে নিয়ে
যায়।
রোহিত সাহেব যে প্রশ্নটি করেছেন সেটা হলো যে এর আগেও ম্যানহাটনে এই ধরনের হামলার পরিকল্পনা করেছিল। 2 বছর আগে সেলসির বোম হামলার কথা আপনারা জানেন, যে মাইক জি সেখানে সেটা পুলিশ প্রতিহত করেছে, এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তার আগে ওয়াল স্ট্রিট উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল একজন বাংলাদেশি নাফিস নামে, তাকেও পুলিশ হাতে নাতে ধরে ফেলেছে, তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়েছে, সেই এখন জেলে রয়েছেন। এখন 2014 সাল থেকে মানে ওয়েস্টে 15টি ট্রাক হামলার ঘটনা ঘটে, যার মধ্যে 142 জন মানুষ, নিরাপরাধ মানুষ মারা যায়। এর মধ্যে 2016 সালের অগাস্টে স্পেনের বার্সেলোনাতে এ ধরনের একটি ঘটনা ঘটে যাতে 14 জন মারা যায়। জুনে লন্ডনে এই গাড়ি দিয়ে এভাবে আরেকটি সন্ত্রাসী,
হ্যাঁ মানে গাড়ি ট্রাক পিকআপ এইসব ব্যবহার করে এখন মানে নতুন কৌশলে সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। তো মিজানুর রহমান, আমরা একটু ফ্লোরিডার দিকে দৃষ্টি দেব, সেখানে রয়েছেন চিত্রা সুলতানা, আমি তার কাছে যাব এই জন্য যে সাংস্কৃতিক অঙ্গনে তার পদচারণা এবং সেখান থেকে তিনি বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সঙ্গে তিনি তারা হয়তো যোগাযোগ হয়, শুধু বাংলাদেশি আমেরিকানই নয়। তো চিত্রা সুলতানা, আপনি এই ঘটনার প্রেক্ষিতে এই মুহূর্তে সেখানে যে যারা অভিবাসী রয়েছেন, অভিবাসী সমাজ, তাদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখছেন?
আসলে আমরা যারা সাংস্কৃতিক কর্মী এখানে কাজ করে যাচ্ছি, বিভিন্ন আমরা তো এখানে বিভিন্ন দেশের মানুষ আছি, বিভিন্ন জায়গা থেকে এসে যার যার কালচার নিয়ে এসে এসে কাজ করে যাচ্ছি, তো আমার যেটা মনে হয় যে আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের কালচারকে নিয়ে, এই ধরনের ঘটনাগুলো, এই ধরনের ধর্মীয় সাম্প্রদায়িকতা বা বর্ণবাদ, যে সহিংসতামূলক যে ঘটনাগুলো, আসলে এগুলো আমাদেরকে একেবারে পিছিয়ে নিয়ে যাচ্ছে। এবং এই যে এদের যে যারা এই সাম্প্রদায়িকতা, তাদের মনে হয় উদ্দেশ্যই হচ্ছে এটা যে কি করে মানুষকে পেছনের দিকে টেনে নিয়ে যাওয়া যায়। এবং সত্যি খুব দুঃখজনক এবং আমরা খুব মর্মাহত যে এই ধরনের ঘটনাগুলো ধর্মীয় দিক থেকে, মানে সেটা শুধু একটা ধর্ম না, ধরেন বাংলাদেশে যেমন হচ্ছে রোহিঙ্গাদের, এটা দেখা যায় যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তারা একটা ঘটাচ্ছে, এবং বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় আমেরিকাতে বা বিভিন্ন জায়গায় যে বর্ণবাদের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো একেবারেই অনাকাঙ্ক্ষিত। সেগুলো আমাদের, মানে যারা আমরা কালচারালি ইনভলভ, এটা আমরা কোনোভাবেই চাই না আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটুক।
আপনি কি অন্যান্য দেশের যারা আছেন ওখানে বসবাস করছেন তাদের সাথে আপনার কোনো যোগাযোগ হয়? তাদের মধ্যে কি ধরনের মানে প্রতিক্রিয়া? কারণ শুধু তো এতে মুসলমানরা চিহ্নিত হচ্ছেন, মনে করা হচ্ছে যে সব সন্ত্রাসী তৎপরতার মূলে রয়েছে আইসিস অথবা তালেবান অথবা মুসলিম সম্প্রদায় এখানে রয়েছেন যারা তারা। তো আপনি নিজে বাংলাদেশ থেকে এসেছেন এখানে, এখন দীর্ঘদিন ধরে বসবাস করছেন, আপনার কি মনে হয় তাদের সাথে যখন মেলামেশা করেন তাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখেন?
না, আমি এটা শুধু মুসলিমদের মনে করি না, আসলে আমাদের প্রতিটা ধর্মেরই মূল মন্ত্র শান্তি, এটা সব ধর্মেই আছে, মুসলিম বলি, হিন্দু ধর্ম বলি, বুদ্ধিস্ট বলি বা খ্রিস্টান বলি, সব ধর্মেরই মূল মন্ত্র হচ্ছে শান্তি। কিন্তু দেখা যাচ্ছে এগুলো যারা করছে, আসলে যারা ধর্মের নামে যারা অত্যন্ত বাড়াবাড়ি বা ধর্মকে যারা নোংরা করে ফেলছে তারাই এই কাজগুলো করছে। এবং আমরা এখানে বিভিন্ন, যেমন এশিয়ান ফেস্টিভ্যাল হচ্ছে, এশিয়ান সব দেশগুলো আমরা একসাথে কাজ করি, এখানে মূল আমেরিকানদের সাথে আমরা মূল ধারায় কাজ করি, সেখানে দেখা যাচ্ছে যে এই এই কাজগুলো তো কারো কাছেই, মানে আমরা তো কেউই এই জিনিসগুলো পছন্দ করছি না, এবং সবাই মিলে যদি আমরা একজোট হয়ে এই জিনিসগুলো, মানে এগুলো নিন্দা করতে পারি বা এগুলো কমানোর জন্য কিছু করতে পারি, সেটা খুব একটা বড় কাজ হবে বলে আমি মনে করি।
আপা, আমি একটু যোগ করতে চাই যে আমরা কেন আসলে ফ্লোরিডা থেকে একজন অতিথি নিয়েছি, কারণ হচ্ছে সবশেষ নিউ ইয়র্কের যে হামলাকারী সাইফুল্লাহ সাইফ, সে মূলত অভিবাসী হয়ে এসে প্রথমে ফ্লোরিডাতেই ছিল, সেখান থেকে নিউ জার্সি এবং নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে হামলা পরিকল্পনা করেছে।
কিন্তু তার আগেও ফ্লোরিডাও কিন্তু এই ধরনের সন্ত্রাসী হামলা ঘটেছে, একটি নাইট ক্লাবে, দুঃখজনকভাবে
সেক্ষেত্রে আসলে চিত্রা সুলতানা, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে ফ্লোরিডাতে মুসলিম কমিউনিটি যারা রয়েছেন, এবং আমরা জানি প্রবাসী বাংলাদেশেরও বেশ বড় একটি অংশ সেখানে বসবাস করেন, আপনারা আপনাদের ধর্মীয় মসজিদ অথবা অন্য অন্য প্রতিষ্ঠানে নিশ্চয়ই যান, আচার অনুষ্ঠানে যান, সব মিলিয়ে আসলে মসজিদগুলোতে জঙ্গিবাদ অথবা সন্ত্রাসবাদ নিয়ে কি কোনো ধরনের বক্তব্য রাখেন, যে কিভাবে আসলে
কোন সময় আপনার দৃষ্টিগোচর হয়েছে কিনা?
আসলে এইভাবে কোনো সময় আমি দেখিনি বলার জন্য, এখানে বিভিন্ন অনেকগুলো মসজিদ আছে এবং এখানে বাংলাদেশি কমিউনিটিও বেশ বড়, কিন্তু দুঃখজনক যে এই মসজিদগুলো থেকে কখনোই এই সম্পর্কে, মানে মানুষকে সাবধানতা বা মানুষকে নিরুৎসাহিত করা যে এগুলো খারাপ কাজ, এই ধরনের কোনো, মানে কোনো বক্তব্য দেয়া হয় না। কিন্তু আমার মনে হয় যে এই ধরনের একটা উদ্যোগ আমরা নিতে পারি যে মসজিদগুলো থেকেই মূলত যারা ধর্মীয় শিক্ষা দিচ্ছেন, বা আমরা যারা মসজিদে যাচ্ছি, বা এখানে অনেক মন্দির আছে বা চার্চ আছে, ওখান থেকে যারা আমাদের দেশের আমাদের যে কমিউনিটির, তাদের ওখান থেকে উদ্বুদ্ধ হওয়া উচিত যে আসলে এই তাদের, বিশেষ করে এই জেনারেশন, তাদেরকে যদি এই ব্যাপারগুলো নিয়ে উৎসাহিত করা হয় এবং এই শিক্ষাটা যদি প্রথমে ধর্মীয় শিক্ষা থেকে আসে তাহলে তো এটা একটা চমৎকার ব্যাপার হবে।
অবশ্যই আমরা খবরে খবরে দেখেছি এবং জেনেছি যে ফোবানা বাংলাদেশের যেটা বিরাট একটা সম্মেলন হয়ে যায় প্রবাসী বাংলাদেশিদের উত্তর আমেরিকায়, সেই ফোবানার তরফেও কিন্তু এই ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিহত হয়েছেন, সব পরিবারের সাথে তারা একযোগে মানে সহমর্মিতা প্রকাশ করেছেন।
আপা, আমাদের সঙ্গে অনেক শ্রোতা রয়েছেন, আপনি অনুমতি দিলে একজন শ্রোতা
অবশ্যই নিয়ে নেন শ্রোতাদের মন্তব্য জানতে হবে।
আমাদের সঙ্গে রয়েছেন এখন আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আপনি যদি আমাকে শুনতে পান, আপনার প্রশ্ন বা মন্তব্যটি যদি আমাদেরকে জানান।
ধন্যবাদ তৌহিদ ভাই, আমি চুয়াডাঙ্গা থেকে বলছিলাম।
জি,
সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে হলো বিশেষ করে ইরাকে এবং হলো সিরিয়ায় একের পর এক আইসিসের দখলকৃত শহরগুলো মুক্ত করতে যেতে হয়নি আমেরিকান বাহিনী। তো সেক্ষেত্রে তারা কি এই যে নিউ ইয়র্কের ম্যানহাটনের যে ইনসিডেন্টটা ঘটে গেল এটা কি প্রতিশোধমূলক? এটা আমার প্রশ্ন।
জি আপা, আপনি
না ঠিক প্রতিশোধমূলক আমি তো বলবো না, কারণ একটা জিনিস হচ্ছে কি যে আইসিস কে নির্মূল করা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং তখনই একটা শঙ্কা দেখা দিয়েছিল যে আইসিস কে ওইভাবে নির্মূল করলে হয়তো তারা ছড়িয়ে যাবে বিভিন্ন জায়গায় এবং মূল যে আমেরিকার ভিতরেই তাদের কোনো শাখা ছড়িয়ে যাবে, সেটা শাখা বিস্তার করবে, সেটা তো আশঙ্কা করাই হয়। নানান ঘটনা ঘটছে সারা পৃথিবী জুড়ে গত কয়েক বছরে এবং আইসিস যেভাবে উঠে এসেছে তাকে নির্মূল করার যে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমী দেশগুলো, তাদেরও দিক থেকে একটা প্রতিশোধমূলক তৎপরতা তারা চালিয়ে যাবে, সেটা তো স্বাভাবিক হতে পারে।
এবং আপা, আমাদের শ্রোতাকে আপনি নিশ্চয়ই জানাতে পারেন যে ইসলামিক স্টেটের যে অকথিত রাজধানী ছিল রাকা, সেটাই এরই মধ্যে বেশিরভাগ এলাকায় হয়ে গেছে এবং
বেরিয়ে গেছে। জি, তাদের হাত থেকে।
জি, এবং ইসলামিক স্টেটের বেশিরভাগ এলাকাতেই তাদের নিয়ন্ত্রণ এখন নেই, যা দুই একটা রয়েছে সেগুলো আস্তে আস্তে করে,
হ্যাঁ মানে তাদেরকে ইসলামিক স্টেটের বিতাড়িত হয়েছে তাদের মূল কেন্দ্র থেকে এবং সব জায়গা থেকে তারা বিতাড়িত হচ্ছে। কিন্তু যদি তারা এর মধ্যে একটা জিনিস করা যায় যে তারা যেখান থেকে বিতাড়িত হচ্ছে তো তারা তো অন্য কোথাও যাচ্ছে, তো সেটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায়। আমেরিকাতে আসছে তা বলবো না, কিন্তু আমেরিকাতেও তাদের মতানুসারী অনেকেই থাকতে পারে।
এবং আপা, আপনি যদি মনে করতে পারেন, আপনি আমাকে প্রায় 20 দিন আগে একটি ভিডিও ক্লিপস আমাদের সামাজিক মাধ্যমে দিতে বলেছিলেন ভিওএ বাংলার ফেসবুকে, যেখানে দেখা গেছে যে ইরাকি বাহিনীর হাতে প্রায় 250 জন আইসিস যোদ্ধা গ্রেপ্তার হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মানে তারা আসলে খুব বেশি দূর, যারা এখানে ছিলেন তারা খুব বেশি দূর বোধহয় যেতে পারবে না, কারণ চারপাশেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন বাহিনী রয়েছে এবং তাদের হাতে তারা ধরাও
পড়ছে, বিচারের আওতায় আনা হচ্ছে। কিন্তু তার আবার প্রতিক্রিয়া বিভিন্ন জায়গায় দেখা যাবে, দুঃখজনক হলেও সেটা তো সেলিম।
কালকে, গতকালকে আমি রথীন্দ্রনাথ রায়, আপনারা সবাই জানেন বাংলাদেশের খুব জনপ্রিয়, নিউ ইয়র্কে থাকেন, তার সঙ্গে এইটা নিয়ে আলাপ হচ্ছিল এবং আমি সাউন্ড বাইটও শোনাতে পারবো কালকে একটি রিপোর্ট করার খাতিরে, যে নিউ ইয়র্কের এই হত্যাকাণ্ড মানে এই সন্ত্রাসী ঘটনা নিয়ে আপনার মন্তব্য কি। তো রথীন্দ্রনাথ রায়ের বক্তব্য শুনি, আর এরপরে আর একজন ভদ্রমহিলা নিউ ইয়র্কে থাকেন তার বক্তব্য শোনাবো।
বেশ ভালো কথা।
গত মঙ্গলবারে লোয়ার ম্যানহাটনে যে ঘটনাটি ঘটল সেটি একটি হৃদয় বিদারক ঘটনা এবং অত্যন্ত ঘৃণার। আমি একজন অভিবাসী হিসেবে মনে করি যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আমি নিরপরাধ, আমার কোনো দোষ নেই, কেউ একজন এসে আমার উপরে গাড়ি উঠাই দিল বা গুলি করলো, এটা অত্যন্ত জঘন্যতম ব্যাপার। এটা যারাই করে থাকুক এটা মানবতা বিরোধী ব্যাপার। এখানে আমি ধর্মকে টেনে আনতে চাই না, কিন্তু এইখানে যে সবার যে অধিকার আছে সুন্দরভাবে বেঁচে থাকার, সুন্দরভাবে চলাফেরা করার, সেটার আমি তীব্র ঘৃণা প্রকাশ করছি। এবং এখানকার সরকার, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসন বা জাজমেন্ট যারা দেবেন, তারা তার দৃষ্টান্তমূলক শাস্তির বন্দোবস্ত করুক, এটাই আমার প্রার্থনা। যাতে আমরা সবাই এই শহরে নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস করতে পারি।
আপা, কালকে আমি যে কজনের সঙ্গে কথা বলেছি, নিউ ইয়র্কে প্রায় 4-5 জনের সঙ্গে কথা হয়েছে, সকলেই ওই ধর্মীয় বিষয়টা কি ঊর্ধ্বে রেখে বলছে যে ধর্ম এর ভিতরে টানাই যাবে না,
ধর্মের কোনো যোগাযোগ নেই, যোগাযোগ নেই, কারণ এই ধরনের প্রতিহিংসা সহিংসতাকে প্রশ্রয় দেয় না,
হ্যাঁ,
মানে কোনো ধর্মই দেয় না।
সকলেই বলছেন যে তাদের মানে ভবিষ্যৎ প্রজন্ম যারা যুক্তরাষ্ট্রে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা বড় হচ্ছে, তাদেরকে এই সচেতনতাটুকু শেখানো যে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা কোনো কিছুর প্রলোভনে পড়ে যেন বিভ্রান্ত না হয়, এটা আমাদের শিক্ষা দিতে হবে বাচ্চাদেরকে।
হ্যাঁ, তরুণ সমাজকেও আমাদের সব থেকে বড় দায়িত্ব বাবা মা অভিভাবকদের, এবং তারপরে স্কুলের শিক্ষক শিক্ষিকার, তারপরে সে যে যাদের যে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন আছে সবাইকেই বুঝতে হবে যে এই ধরনের কাজে এককভাবে অভিভাবক মা বাবা বা শিক্ষক দায়িত্ব নিতে পারেন না, গোটা সমাজকেই দায়িত্ব নিতে হবে। যে তরুণ প্রজন্ম যারা বড় হচ্ছে, ছেলেবেলা থেকে তাদের বোঝাতে হবে কোনটি ন্যায় কোনটি অন্যায়, এবং এই ধরনের প্রতিহিংসা সহিংসতা যে সমাজে গ্রহণযোগ্য নয়, হতে পারে না, এবং কোনো ধর্মেরই এটা শিক্ষা হতে পারে না, সেটাই তাদেরকে বোঝানো উচিত।
আচ্ছা, এই ওই দিনকার ঘটনার প্রেক্ষিতে প্রেসিডেন্ট যে টুইট করেছেন, বিশেষ করে মানে প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসী সম্প্রদায়ের বিষয়ে ডাইভার্সিটি লটারির কথা উনি বারবার বলেছেন যে এই লটারির আওতায় যারা এসেছে অনেকেই এই লটারির আওতায় কিন্তু অযোগ্য লোক।
সেলিম, আমাকে এই মুহূর্তে শ্রোতাদের বলি, আমি তুমি তো নিজেই এসেছো,
আমি নিজেই ডাইভার্সিটি বিষয়ে এসেছি,
এবং তুমি এখন ভয়েস অফ আমেরিকাতে বসে একজন সংবাদ ভাষ্যকার, তুমি ইন্টারন্যাশনাল ব্রডকাস্টার হিসেবে কেন্দ্রীয় সরকারের একটি সংবাদ মাধ্যমে তুমি কাজ করছো, তো সেটাও তো একটি উদাহরণ হতে পারে যে মানুষ তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভালো, একজন দুজন যদি বেরোয় তারপরে হঠাৎ করে দেশের প্রশাসনের তরফ থেকে সবচেয়ে উঁচু পদে যিনি রয়েছেন, সর্বোচ্চ পদে যিনি রয়েছেন, সেই মন্তব্য কিন্তু অনেকেই তার প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, সমালোচনা করছেন।
তো এটা আসলে আসলে
এবং আপা, এই একই ধরনের কথা কিন্তু বলেছেন যে হামলাকারী উজবেক নাগরিক, সেক্ষেত্রে তুর্কমেনিস্তান আমেরিকান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আবদুল্লাহ কাওয়াজ বলেছেন সন্ত্রাসীদের কোনো জাতীয়তা নেই, পরিচয় নেই, উজবেক সংস্কৃতিতে সন্ত্রাসের কোনো স্থান নেই, ইসলামেও নেই, আমরা যুক্তরাষ্ট্রে এসেছি এদেশের উন্নয়নের অংশীদার হতে, কারো ক্ষতি করতে নয়। এই একই ধরনের কথা কিন্তু
আমরা কয়েকদিন ধরে আমাদের উজবেকের সার্ভিস রয়েছে সেখানে সবার সাথে কথা বলছি, এবং তারা অনেকের মন্তব্য নিচ্ছেন, বিভিন্ন বিশেষ করে নিউ জার্সিতে যেখানে সাইপপ থাকতো সেইখানকার লোকজনদের সাথে কথা বলছি, কেউই কিন্তু তাদেরকে দেখলেও মনে হয় না যে কোনো রকমে তারা কোনো সন্ত্রাসবাদে মদত যোগাতে পারে বা সমর্থন করে।
এই যে নিউ জার্সিতে যে ব্লকে সে থাকতো সাইপপ, তার পাশেই থাকতো কার্লোস বাতিস্তা নামে তার এক প্রতিবেশী, তার সাউন্ড আমি কালকে শুনিয়েছিলাম, এই মুহূর্তে আমি শোনাতে পারছি না। বাতিস্তা বলছিল যে আমার সঙ্গে তার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এই ব্লকে, সে আর আমি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, কিন্তু তাকে কখনো খারাপ কোনো অ্যাক্টিভিটিসে দেখি নাই, এবং সে খুবই ফ্রেন্ডলি একজন লোক ছিল।
হ্যাঁ, সে বন্ধুবৎসল ছিল, সবই ছিল ভালো করে, 22 বছর বয়স এখানে এসেছিল, তার ছেলে মেয়ে আছে, বাচ্চারা রয়েছে, একটা ভালো গুছিয়ে নিয়ে একটা সংসার করছিল, হঠাৎ করেই তার মতের পরিবর্তন হয়ে গেল, মতাদর্শ পরিবর্তন হলো, এবং সে এইরকম একটা হিংসাত্মক ঘটনা ঘটাতে পারে সেটা তো বিশ্বাসই করা যায় না। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে নিশ্চয় যারা সাইকিয়াট্রিস্ট আছেন, মনোবিজ্ঞানী আছেন, তারাও যাচাই করে দেখবেন যে আসলে কি ঘটেছিল, কোথা থেকে সে উদ্বুদ্ধ হলো আইসিসির প্রতি।
তাওহিদ যে বিষয়টি উল্লেখ করলো যে উজবেকিস্তানের ওই কি একটা সংগঠনের প্রেসিডেন্ট, তো উজবেকিস্তানের আরো অনেক লোকজনের ইন্টারভিউ আমি কালকে পড়লাম একটা জায়গায়, ভয়েস অফ আমেরিকার প্রোডাকশন, তো ওর ভিতরে বেশিরভাগ লোকজনই বলেছে যে ইন্টারনেটের দ্বারা প্রভাবিত হয়ে সে এটা করেছে। আপনি বললেন যে সে ভালো ছিল বা তার পরিচিত লোকজন বলছে, কিন্তু তলে তলে এই যে জঙ্গিবাদী আদর্শে যেভাবে অনুপ্রাণিত হয়ে অনেক তরুণ সমাজ বিভিন্ন ঘটনায় জড়িয়ে পড়ছে, এই সাইপাবও ঠিক এইভাবেই ওই ইন্টারনেটের মাধ্যমেই কিন্তু র্যাডিকালাইজড হয়েছে।
সেই জন্যই বলা হচ্ছে যে একটি পরিবারে ঘরে বসে মা বাবা অভিভাবক দেখবেন যে ছেলে মেয়েরা কি করছে, কারণ একেবারে 12-13 বছর বয়স থেকে যদি তারা পড়তে থাকে এই ধরনের সমস্ত কিছু তথ্য উপাত্ত, এবং তারপরে তারা চিন্তা ভাবনা শুরু করে, তাদের উপরে কি প্রতিক্রিয়া প্রভাব হয় সেটাও তো আমাদের দেখা উচিত। আমি শ্রোতা বন্ধুদের মধ্যে বলে দিই যে আমরা আজকে আমাদের আলাপনে আমাদের আলোচ্য বিষয় নিউ ইয়র্কের সবশেষ সন্ত্রাসী হামলা এবং নিরাপত্তার শঙ্কা। এবং শ্রোতারা যদি কেউ সরাসরি টেলিফোন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্টুডিও টেলিফোন নাম্বার হচ্ছে 2026193062।
আমরা আমাদের অতিথি মিজানুর রহমান আপনার কাছে যাব, তার আগে আপনি যে কথাটা বলছিলেন, আমরা আমাদের এই স্টুডিও থেকেই একটা অনুষ্ঠান প্রচার করেছিলাম যে মনোবিজ্ঞানীরা আসলে কি মনে করেন, কারণ ইন্টারনেট ব্যবহারকারী সারা বিশ্বে অনেক অনেক, কিন্তু তার মধ্যে কেউ কেউ কেন এমন ধরনের পদক্ষেপ নেন, সেক্ষেত্রে মনোবিজ্ঞানীরা বলেছেন যে আসলে কারো কারো এক ধরনের টেন্ডেন্সি থাকে যে তারা এই ধরনের কাজে জড়াতে চান, অথবা কেউ কেউ অনেক বেশি হতাশা থাকে, এটা একটি রোগ এবং এই রোগে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে এটি খুব বেশি সহজলভ্য হয়ে যায়, যারা জঙ্গিরা যাদেরকে টার্গেট করেন তাদের মধ্যে এই গ্রুপটি বেশি পড়ে, এমন একটি তথ্য মনোবিজ্ঞানীরা তখন জানিয়েছিলেন। আপনার অনুমতি নিয়ে আমি কি মিজানুর রহমানের কাছে আরেকটা বিষয় জানতে চাই।
অবশ্যই
জি, মিজানুর রহমান আপনি নিউ ইয়র্কে রয়েছেন এবং নিউ ইয়র্কে অনেকগুলো সংগঠন রয়েছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন তো রয়েছেই, আপনি কি কারোর সঙ্গে কথা বলেছেন এবং এই ঘটনার পর আসলে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে কোন ধরনের শঙ্কা কি আপনি দেখতে পেয়েছেন,
বিশেষ করে তরুণ প্রজন্মদের? নিউ ইয়র্কে তো অসংখ্য বাংলাদেশি রয়েছেন, ছেলেমেয়েরা রয়েছে, স্কুল কলেজে যাচ্ছে, তাদের প্রতিক্রিয়াটা কি দেখছেন?
এখানে ধরেন এই নৃশংস ঘটনার পরে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে জ্যাকসন হাইটস, জামাইকা এবং ব্রোনসে ইতিমধ্যে দুটো প্রতিবাদ সমাবেশ হয়েছে এবং তারা যারা নিহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন আর যারা আহত হয়েছেন তাদের প্রতিও সহমর্মিতা জানিয়েছেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত যে বিষয়টি, যে সাইফব যখন ঘটনাটি ঘটালো, যে আপনার হ্যালোইনের ঠিক রাতের কিছুক্ষণ আগে বিকেল বেলায় 3-4 দিকে, তখন যে নামটা প্রথম আসে যে সাইফলো, অনেকে এই নামটা সাইফুল নামে উচ্চারণ করেছেন এবং সাইফুল নামে উচ্চারণ করার ফলে সমস্ত বাংলাদেশি যারা ছিলেন তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে যে এই যে সাইফুল নামটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে একটা কমন নাম, অনেকে এটা নিয়ে শঙ্কার মধ্যে পড়েছেন, উদ্বিগ্ন হয়েছেন, তাদের উদ্বিগ্নের কথা আমাদেরকেও জানিয়েছেন। তারপরে টিভিতে দেখতে দেখতে আস্তে আস্তে তারা দেখলেন যে না, এটা বাংলাদেশি না, এটা উজবেক থেকে, উজবেকিস্তান থেকে এসেছে। তো এটা হলো প্রথম কথা। এই ঘটনা জানার পরে ধরেন কিছুটা স্বস্তি বাংলাদেশি কমিউনিটিতে আছে যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে, যে বাংলাদেশ
কেউ বাংলাদেশি আমেরিকান কেউ নয়,
সেদিক
স্বাভাবিকভাবেই প্রবাসী বাংলাদেশী কমিউনিটির মধ্যে এক ধরনের
আতঙ্ক সৃষ্টি করে। তো আমাদের টেলিফোন বাজছিল।
জি, আমাদের সঙ্গে আসলে যুক্ত হয়েছেন সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান, যদিও তার অনুষ্ঠানের শুরুতেই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল, আমরা অনেকক্ষণ চেষ্টা করার পরও আপনাকে পাইনি, যাই হোক এখন পেয়েছি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আমাদের আর মিনিট
10-12 মিনিট।
জি, সেক্ষেত্রে
আপু বললেন টেলিফোন বাজছে, একজন মহিলা, ভদ্রমহিলা কিন্তু
জি, আমরা তাহলে ওই প্রতিক্রিয়াটি জেনে
তারপরে মাহফুজুর রহমানের কাছে যাব।
প্রতিক্রিয়া তো খুবই খারাপ। আর হচ্ছে
আপনি কে বলছেন প্রথমে আপনার নামটা বলবেন?
হ্যালো, আহমেদ বলেছিলেন।
আচ্ছা, একটা টেরোরিস্ট অ্যাটাক করবে, যারা সাইকেল চালাতে তাদের উপরে ইয়ে করবে, এখানে বোম ফেলাবে, সেখানে বোম ফেলাবে, আমার কাছে তো এগুলো ভালোই লাগে না। মানুষ হত্যা তো আমি একদম পছন্দই করি না, যেভাবেই হোক। আর মুসলমান হিসেবে ওরা তো মুসলমান না, যারা এ ধরনের কাজ করে তারা কখনই মুসলমান না, ওরা হচ্ছে মুসলমানদের কলঙ্ক। আর একটা মুসলিম কখনোই আরেকজনকে মানে হত্যা করতে পারে না,
অবশ্যই কোন ধর্মের সাথেই তাদের যোগাযোগ থাকতে পারে না, কোন ধর্মই তারা অনুসরণ করে না।
নাসরিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মাহফুজুর রহমান আপনার কাছে যেতে চাই, আমরা আসলে প্রাথমিক আলোচনা প্রায় শেষ পর্যায়ে, সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যে আমরা জানছিলাম মিজানুর রহমানের কাছ থেকে যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে এবং এরই মধ্যে দুটো প্রতিবাদ সভাও হয়েছে যেখান থেকে নিন্দা জানানো হয়েছে। আপনি কি আমাদেরকে জানাবেন, আপনি যেহেতু জামাইকাতে থাকেন এবং নিউ ইয়র্কের জামাইকাতে অনেক বেশি প্রবাসী বাংলাদেশিদের অবস্থান, তাদের মধ্যে কোনো ধরনের আতঙ্ক দেখেছেন কিনা? বিশেষ করে জামাইকাতেই রয়েছে জামাইকা মুসলিম সেন্টার, যেখানে আসলে অনেক প্রবাসী বাংলাদেশিদের জুমার নামাজ এবং ঈদের নামাজ হয়। আমরা জানি যে প্রতি বছর প্রায় 15-20 হাজার মানুষ সেই ঈদ জামাতে শরীক হন। সব মিলিয়ে আপনি কি আমাদেরকে একটু বিশেষ করে জামাইকার অবস্থান জানাবেন?
আসলে আমি গতকাল রাতে জামাইকাতে কনসুলম্যান ডেরিক মিলারের জন্য ফান্ডরেজিং অনুষ্ঠানে গিয়েছিলাম সন্ধ্যায়। আসলে কি এটি কিন্তু বাংলাদেশি কমিউনিটিতে শুধু নয়, এখানকার সমগ্র মুসলিম কমিউনিটিতে প্রথম দিন যে আতঙ্ক বা যে আশঙ্কা সৃষ্টি করেছিল ক্রমে কিন্তু সেটি কেটে গেছে। এই কারণে যে ঘটনাটিকে নিউ ইয়র্কের মেয়র এবং নিউ ইয়র্কের গভর্নর ওনারা দুজন যেভাবে এই ঘটনাটিকে নিয়ন্ত্রণ করে ঘটনার ব্যাপারে যে ভূমিকা লিখেছেন তাদের বক্তব্যে কিন্তু বাংলাদেশি মুসলমান সহ সমগ্র মুসলিম কমিউনিটি নিউ ইয়র্কের আস্থার মধ্যে আছেন এবং আমি সেই আস্থারই প্রতিফলন দেখেছি জামাইকাতে গতকাল সন্ধ্যা থেকে রাতে, যে মানুষ স্বাভাবিকভাবে জীবন স্বাভাবিকভাবে চলাফেরা করছেন এবং আরো খুবই উল্লেখযোগ্য বিষয় যে এটি নিয়ে কেউ আলোচনা করেননি। বিচ্ছিন্ন ব্যক্তির বিচ্ছিন্ন অপকর্ম হিসেবেই মানুষ দেখছেন।
জি, মাহফুজুর রহমান এবং মিজানুর রহমান, আপনাদের দুজনের কাছে আসবো ছোট্ট একটা বিরতি নিয়ে এবং এসে মূলত দুটো বিষয় নিয়ে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই। সেটি হচ্ছে সামনেই নিউ ইয়র্কের মেয়র নির্বাচন রয়েছে, এই ঘটনাটি মেয়র নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে কি না, এবং আমাদের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অভিভাবকদের আসলে কতটা বেশি সচেতন মনে হয় এবং তাদেরকে আর কোনো পদক্ষেপ নেওয়া উচিত কি না, এ ধরনের সম্ভাব্য আশঙ্কা অথবা
আসলে ওই আলোচনার পরেই আমাদের শেষ করতে হবে।
আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আপনাদের কাছে ফিরছি। চিত্রা সুলতানা আমাদের সঙ্গেই থাকুন।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
জি মিজানুর রহমান, আমি শুরুতে আপনার কাছে যেতে চাই। আমি যতটা জানি গত মাসে হেট ক্রাইমের শিকার হয়েছেন তিনজন প্রবাসী বাংলাদেশি নিউ ইয়র্কে, এই বাস্তবতায় আমাদের প্রবাসী বাংলাদেশিদের আসলে সম্ভাব্য কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত যাতে আমরা কোনো ধরনের হেট ক্রাইমের শিকার না হই এবং আমাদের সন্তানদের ক্ষেত্রে কী ধরনের মনোযোগ দেওয়া উচিত?
আমি এই আলোচনার আগে একটা জিনিস বলতে চাই যে এই যে সন্ত্রাসী হামলার যে যারা জড়িত হচ্ছে সেই বিষয়ে, সেটা হলো যে দেখুন স্বাধীনতার সুফলও আছে, স্বাধীনতার কুফলও এই দেশে আছে। এবং যেটা আমি এদেশে লক্ষ্য করি বিশেষ করে তরুণ প্রজন্মের ক্ষেত্রে, আমরা বাবা মারা যেটা ব্যর্থ হই সাধারণত বা ব্যর্থ হচ্ছেন যে ক্ষেত্রে, একটি সন্তান যখন আপনার হাই স্কুলে চলে যায় 10-12 বা 15 বছরে সে পদার্পণ করে, সাধারণত আমাদের বাঙালি কমিউনিটি বা আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটি দেখা যায় যে এই ছেলে বা এই মেয়েগুলো একটু স্বাতন্ত্র্য একটা স্বাধীনতা তারা ভোগ করতে চান, যে স্বাধীনতার শিক্ষা তাদেরকে ছোটবেলা থেকেই এখানে দেওয়া হয়। সেই ক্ষেত্রে একটা ছেলে যে বা একটা মেয়ে দেখা গেল যে সে কম্পিউটার চালাচ্ছে, কি চালাচ্ছে ঘন্টার পর ঘন্টা তার রুমের মধ্যে, সেই ক্ষেত্রে অভিভাবক চেষ্টা করলেও সেখানে করতে পারেন না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
কিন্তু কিন্তু মিজানুর রহমান, আমরা 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 তো লাস ভেগাসে দেখেছি যে যে সন্ত্রাসী ঘটনাটি ঘটেছে, যিনি ঘটিয়েছেন তার বয়স কিন্তু অনেক বেশি এবং তিনি এই ইন্টারনেট যুগে সূচনা হওয়ার আগেই ছিলেন।
মিজানুর যেমন বলছেন সেটা তো আমি স্বীকার করি যে ছেলেমেয়েরা 10-12 বছর কেন, তারাও আগে থেকে আইপ্যাড হাতে নিয়ে ঘুরে, টেলিফোন স্মার্টফোন নিয়ে ঘুরছে একেবারে ছেলেবেলা থেকে, 7-8 বছরের বাচ্চারাও ঘুরে বেড়াচ্ছে। এবং তারপরে একটা জিনিস কিন্তু বাবা মা অভিভাবকদের এবং শিক্ষকদের নিশ্চিত করতে হবে যে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, সময় বেঁধে দিয়ে যদি বলে এবং তারপরে যদি সেটার দিকে লক্ষ্য রাখে তাহলে আমার মনে হয় যে সেটা সম্ভব হতে পারে কিছুটা অন্তত। মাহফুজুর রহমান, আপনার মন্তব্য কি?
আমি আমি মনে করি কি যে এই বিষয়টি বাচ্চা বড় হওয়ার সময় নয়, বাচ্চাকে আমরা আমাদের সন্তানদেরকে, আমি নিজে দুটি কন্যা সন্তানকে মানুষ করেছি, আমি মনে করি যে আমেরিকাতে বা বাংলাদেশে বাংলাদেশে একই সমস্যা, কিন্তু এখন আমাদের বাচ্চাদেরকে আমাদের শৈশবকাল থেকে খেয়াল রাখা উচিত, তারা কোথায় যায় কি করে, এই দুটি জিনিস কোথায় যায় কি করে এই দুটি খেয়াল রাখলে আমার মনে হয় আমরা নিজেরাও যেমন সুস্থ থাকবো, আমাদের সন্তানরাও সঠিকভাবে জানবে যে তাদেরকেও কেউ মনিটরিং করছে। মনিটরিং জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ
সন্তানদের। অবশ্যই সব ক্ষেত্রে, কারণ এখন তো দেখা যাচ্ছে কেউ করে না, কিন্তু অনেক পরিবারকে আমরা দেখেছি যে অন্তত মা বাবা বড় ভাই বোন তারা কিন্তু অতটা বেশি বাড়াবাড়ি করে না, অনেকে হয়তো শোনে না, কিন্তু হাই স্কুল দরকার নেই, মিডল স্কুলে গেলেই তারা স্বাধীন মনে করে নিজেদের, যে 8-10 বছর না 12 বছর হলেই সে মনে করে যে আমি অনেক বড় হয়েছে। কিন্তু অনেক পরিবার আছে সেলিম তহিদ, আমি যেমন নিজে এখানে তো অনেকের সাথে গত 30 বছরের উপরে আমি এখানে আছি, অনেক পরিবারে দেখেছি যে স্বেচ্ছাচারিতার ব্যাপারটা নেই, কিছু নিয়মবিধি আছে, তারা স্কুলে যাচ্ছে, এমনকি তারা ইন্টারনেট সার্ফিং যখন করছে, ছেলেমেয়েরা কিন্তু 12-13 বছরে পড়লে মা বাবার কাছ থেকে লুকায়, কিন্তু আবার বনে বনে বা ভাই ভাই মিল থাকলে তারা কিন্তু জানে পরস্পরে কি করছে, তো বাবা মা সেটার দিকেও লক্ষ্য রাখেন, ছোট ভাইয়ের কাছ থেকে হয়তো বড় ভাইয়ের গতিবিধি কিছুটা জানতে পারে, আবার মা বাবা হয়তো বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিছুটা জানে, অনেক সময় সম্ভব হয় না, যে জন্য অনেক স্কুল হাই স্কুলেও দুর্ঘটনা ঘটেছে
এখানে। আমরা এটাও জানি যে
রোকে হায়দার, আমি এখানে একটা কথা বলতে চাই, এটা যদি সম্ভব হয় আমাদের কমিউনিটির যদি উপকার হয়, সেটা হলো যে ইন্টারনেটের বিষয়টা, যে একটা ডেস্কটপ যদি তারা লিভিং রুমে রেখে দেন, যে কম্পিউটার বাসায় ইউজ করতে হলে লিভিং রুমেই তুমি ইউজ করো, যেখানে বাবা মা থাকেন সারাক্ষণ, যে কম্পিউটারের কাজ শেষ হলে তখন তুমি তোমার।
মিজানুর রহমান, জি আমি একটু বলতে চাই, মিজানুর রহমান এবং মাহফুজুর রহমান,
এখন স্মার্টফোনে,
জি আমি আপনাদের দুজনকে একটু বলি,
আপা যেটা বলেছেন সেটি, এবং আমি মনে করি যে ওটি সঠিক পদ্ধতি, সরাসরি বাবা মাকে যে করতে হবে নয়, বয়স ভেদে বাবা মাকে বুঝতে হবে যে সন্তানের আত্মসম্মান বা তার সম্মান করতে,
আমি তো ছোটদের নিয়ে কাজ করি, মানে এই প্রজন্ম যারা বাংলাদেশি কমিউনিটির ভিতরে যে ছেলেমেয়েরা বড় হচ্ছে, তো আমি যে জিনিসটা বলতে চাই যে আসলে কম্পিউটার ওরা ইউজ করবেই, টেকনোলজি আস্তে আস্তে যত প্রসার ঘটছে এটা থেকে আমরা ওদের প্রতিহত করতে পারবো না, এটা ওদের শিক্ষার সঙ্গে সম্পৃক্ত, ওরা এটা ব্যবহার করবেই, কিন্তু কথা হচ্ছে সেই সঙ্গে শুধু বাঙালি না, আমরা যত যত দেশ থেকে এখানে মানুষ,
হ্যাঁ
নিজেদের সংস্কৃতির মূল ধারার সঙ্গে বাচ্চাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি, যে না এটা তোমার কালচার এবং এটাই তোমার মানে আদর্শটাকে যদি বাচ্চাদের সঙ্গে তুলে ধরতে পারি, মানবতা বোধটা ওদের মধ্যে দিতে পারি, শুধু ধর্মীয় ভাবে না একদম সব দিক থেকে, তাহলে কিন্তু বাচ্চাদের সঙ্গে কথা বললে, ওদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুললে, এই জিনিসগুলো আমরা এগুলো থেকে আমরা অনেক দূরে থাকতে পারি।
জি চিত্রা সুলতানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যেতে চাই নিউ ইয়র্কে, মাহফুজুর রহমান এবং মিজানুর রহমান, আপনাদের দুজনের কাছে জানতে চাই যে মেয়র নির্বাচন সামনে, সেক্ষেত্রে সবশেষ ঘটনাটি কোন ধরনের প্রভাব ফেলবে কিনা, খুব সংক্ষেপে
করবে কিনা সেটা জানতে চাইছো মাহফুজ?
এটি আসলে নিউ ইয়র্কের যে নির্বাচনে মূলত মেয়র বিল ডি ব্লাজিওর জয়টি এখন হয়ে আছে, জাস্ট আনুষ্ঠানিকতার বাকি রয়েছে, কারণ তিনি প্রাইমারিতে যে 74% বেশি ভোট পেয়ে উনি এগিয়ে আছেন, এবং তার মজার জিনিস অনেকে জানেন না যে তিনি শুধু একজন রিপাবলিকান নয়, তিনি সর্বমোট 7 জন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়াই করবেন, এই 7 জন প্রতিদ্বন্দ্বীর কেউ কিন্তু তার সঙ্গে দাঁড়ানোর মতো কোনো অবস্থানেও নেই। আর অন্যদিকে নিউ ইয়র্কের এইবারের নির্বাচন একটি অভিনব নয় বলবো, একটি ব্যতিক্রমী ঘটনা ঘটতে যাচ্ছে যে এই প্রথম বাংলাদেশি একজন প্রার্থী কিন্তু থাকবেন রিফর্ম পার্টির পক্ষ থেকে, উনি নিউ ইয়র্কে জামাইকার 24 ডিস্ট্রিক্ট থেকে লড়াই করবেন, মোহাম্মদ রহমান, যিনি ডেমোক্রেট প্রাইমারিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে
জি আমরা আমরা পেয়েছি মাহফুজুর রহমান আপনার কাছে। মিজানুর রহমান, আপনি যদি কিছু সংযুক্ত করতে চান। খুব
সংযোজনের বিষয়টা আমি যেটা বলতে চাই যে নিউ ইয়র্কের মানে মেয়র বিল ডি ব্লাজিওর নির্বাচনে আমি সরাসরি বলতে চাই এর কোনো প্রভাব পড়বে না। কারণ হলো ইতিমধ্যে মেয়র ডি ব্লাজিও বাংলাদেশি কমিউনিটিতে মুসলিম কমিউনিটি যেভাবে মন জয় করেছেন, মসজিদে গিয়েছেন, তাদের সাথে বসে কথা বলেছেন, ঈদের জামাতে গিয়েছেন এবং এই ঘটনাগুলোতে উনি মুসলমানদেরকে যেভাবে প্রটেক্ট করেছেন, তার এই নির্বাচনে অন্তত মুসলমানদের পক্ষ থেকে কোনো প্রভাব পড়বে না এবং অন্য কমিউনিটির যারা আছেন, মুসলিমরা যারা আছেন তাদেরও খুব একটা প্রভাব পড়বে না।
জি আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ মিজানুর। মাহফুজুর রহমান সবশেষে কিছু বলতে চান?
আমি বলতে চাচ্ছি আসলে যে আপনারা যেটা ভয়েস অফ আমেরিকা যে অনুষ্ঠানটি আপনারা আয়োজন করলেন, আমার মনে হয় কি বাংলাদেশি কমিউনিটির মিডিয়াগুলোরও কিন্তু এ ধরনের গোল টেবিল বা আলোচনার মাধ্যমে।
হ্যাঁ অবশ্যই, সবাইকে আলোচনা করতে হবে একসাথে মিশে। তো চিত্রা সুলতানা, মিজানুর রহমান এবং মাহফুজুর রহমান, সবাইকে আমাদের ধন্যবাদ জানাতে হয় যে আপনারা এতে যোগ দিলেন এবং যারা নিউ ইয়র্কে রয়েছেন ওখানে প্রত্যক্ষদর্শী তারাও জানলেন। এবং চিত্রা সুলতানা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নয়, তিনি ছোট ছেলে মেয়েদের নিয়েই কাজ করছেন দীর্ঘদিন ধরে, তার বক্তব্য তুলে ধরেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহিদ এবং সেলিম,
এখন আমরা যাব বোধহয় তাহিরা কিবরিয়ার কাছে খবরে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এখন সংক্ষিপ্ত আকারে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সিরিয়া এবং তার মিত্ররা সিরিয়ার পূর্বাঞ্চলের দিয়র এলজোর শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইসলামিক স্টেট দলের কাছ থেকে দখল করে নিয়েছে। সিরিয়ার সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে যে দায়েশ সন্ত্রাসী সংগঠন, যা আরবিতে ইসলামিক স্টেট বলা হয়, তাদের কাছ থেকে সিরিয়ার সেনা মিত্রবাহিনীর সহযোগিতায় দিয়র এলজোরের নিয়ন্ত্রণ দখল করেছে। হোয়াইট হাউসের উপদেষ্টা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প জাপানে বক্তব্য রাখার সময় বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত বিষয়ক চাকরিতে মহিলাদের সংখ্যা যে কমে গিয়েছে তা বাড়ানোর জন্য দেশের মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম এশিয়ার সফরের মাত্র দুদিন আগে তিনি জাপান সফর করছেন। ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার আধার এর সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল সংযুক্তিকরণে স্থগিতাদেশ চেয়ে দায়ের করা এক মামলা আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায় কলকাতা থেকে।
বিষয়টি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের বিচারাধীন বলে জানিয়েছেন বিচারপতিদ্বয়। বিচারপতি সিক্রিয়া স্পষ্ট করে দিয়েছেন সাংবিধানিক বেঞ্চের বিবেচনাধীন বিষয়ে কোনো পরিস্থিতিকেই নাক গলাবে না সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে ব্যাংক ও মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে আদালত নির্দেশ দিয়েছে কোনো অবস্থাতে এ ব্যাপারে যেন বিভ্রান্ত না করা হয় গ্রাহকদের। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের কয়েকজন শীর্ষ রিপাবলিকান সেনেটর বলেছেন যে ড্রিমার্স নামে খ্যাত অর্থাৎ অপ্রাপ্তবয়সী অভিবাসী যারা বাবা মায়ের সঙ্গে এদেশে অবৈধভাবে এসেছিল তাদের ক্ষেত্রে সরকারে কোনো আইন পাশ করা হবে না, এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প রাজি হয়েছেন। আফগানিস্তান কর্তৃপক্ষ শুক্রবার নিশ্চিত করেছেন যে তারা নিরাপত্তাজনিত কারণে দেশটিতে হোয়াটসঅ্যাপ সহ সামাজিক মাধ্যমের অন্যান্য পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। আফগান টেলিফোন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এক কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে সামাজিক মাধ্যম ব্যবহার করে যোগাযোগের নানা উপায় 20 দিনের জন্য তারা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন শনিবার আনুষ্ঠানিকভাবে এ খবর ঘোষণা করা হবে। এ সপ্তাহের প্রথম ভাগে নিউ ইয়র্ক শহরে 29 বছর বয়সী সাইফুল্লাহ সাইপভ ট্রাক চালিয়ে যে সন্ত্রাসী আক্রমণ চালায় তাকে ইসলামিক স্টেট তাদের একজন বলে দাবি করেছে। সন্ত্রাসী দলের সাপ্তাহিক সংবাদপত্র আল নাবায় বলা হয়েছে হামলাকারী তাদের এক সৈনিক, তবে তাদের দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ তারা দেয়নি। জাতিসংঘের সর্বসাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে গত ২৫ বছরে শিশু মৃত্যু রোধে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ১৯৯০ সালে প্রতিদিন ৩৫,০০০ শিশু মারা যেত, কিন্তু গত বছর শিশু ও কম বয়সী ছেলেমেয়েদের মৃত্যুর সংখ্যা কমে গিয়েছে। গত বছরের হিসেব অনুযায়ী প্রতিদিন মারা গিয়েছে ১৫,০০০ শিশু। এই প্রথমবারের মতো বাৎসরিক শিশু মৃত্যুর হার ৬,০০০ নিচে নেমে এসেছে। জাতিসংঘের আন্তঃসংস্থার মতে ওইসব মৃত্যু রোধ সম্ভব হতো। ওই রিপোর্টে বলা হয়েছে ৫ বছরের কম বয়সের শিশুরা প্রধানত ম্যালেরিয়া, নিউমোনিয়া এবং কলেরা রোগে প্রাণ হারিয়েছে।
এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন লেনা শ্রীমকোস। আমি সেলিম হোসেন আবারও সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.